তার বক্তব্য পেশ করছেন।
আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيد المرسلين ورحمه للعالمين وعلى اله واصحابه اجمعين وعلى من تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فإن خير الكلام كلام الله وخير الهدي هدي رسول الله وإياكم ومحدثات الأمور وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম ও জেদ্দার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রান্তীয় দায়ী ভাইরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকরিয়া। আমরা একটা মুবারক সময়ে, একটা মুবারক জায়গায়, একটা মুবারক উদ্দেশ্যকে সামনে রেখে সমবেত হতে পেরেছি। আল্লাহ পাক আজকের এই উপস্থিতি এবং আজকের এই উদ্দেশ্য এবং আজকের এই মেহমান কবুল করুক আমিন। বন্ধুরা আমার, আমি আমার আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা ঘটনা বলতে চাই। তবে ঘটনাটা কোন লৌকিক বা কিংবদন্তি নয়, স্বয়ং সাহাবায়ে কেরাম রেজওয়ানুল্লাহ আলাইহিমের জিন্দেগি। হযরত আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদায় ইরাকের বিখ্যাত শহর বসরা অথবা কুফা নগরীতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে অবস্থান করছিলাম। মনে রাখতে হবে, জলিলুল কদর সাহাবি, বিখ্যাত ইসলামী ফেকাশাস্ত্রের পণ্ডিত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তারা সামনে অপেক্ষা করছে। কে জন্য অপেক্ষা করছে? তারা সবাই তার শিষ্য। তিনি বাড়ি থেকে বের হয়ে নামাজে যাবেন, প্রাসঙ্গিক দু একটা মাসালা আলোচনা হবে। ইতোমধ্যে হযরত আরো একজন জলিলুল কদর সাহাবি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, আবু আব্দুর রহমান কি করতে কি বেরিয়েছে? আবু আব্দুর রহমান কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপনাম, ছদ্মনাম, যাকে আমরা বলি কুনিয়া। উপস্থিত শিষ্যরা জবাব দিলেন, না, তিনি এখনো ঘর থেকে বের হলেন। কিছুক্ষণের মধ্যেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, পিছে পিছে সব শিষ্যরা রওনা করলেন মসজিদের দিকে। পথিমধ্যে হযরত আবু মুসা আশআরী বললেন, ইয়া আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান, মসজিদে একই দৃশ্য আমি দেখি। আবু মুসা আশআরী বলল, এই কথা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, কি দেখেছে? বলল, আপনি যান, আপনি নিজেই সেটুকে অবলোকন করবেন, এই ভয়াবহ দৃশ্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার শিষ্যদেরকে নিয়ে মসজিদে এসে দেখলেন একদল বক্ত অনুরক্ত আশিকা মুহিব্বান, যাদেরকে আমরা বলে থাকি, অত্যন্ত দাড়ি লেবাস পোশাক, অত্যন্ত দিনদারি হালাতে, অত্যন্ত খোদাভীরু নম্র এবং আল্লাহর দরবারে এত অপেজানো কিছু লোক এক সারিতে বসে আছে। তাদের মধ্যে একজন লোক পাথর সেট করছে, একটা একটা করে গুটি দিচ্ছে, আর সবাই চিন্তিকা দিয়ে বলছে, সাব্বাহু অন্য বলছে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তিনি বলছেন, বলো হাল্লেলু, অন্য বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তিনি দুইবার বলছেন, কাব্বেরু, তারা বলছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ পাকের তসবিহ করছে। এই অবস্থা দেখে তিনি বলেন, ইয়া উম্মত মুহাম্মদ, মা আদরা হালাকাতুকুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাকুম লাআলা মিল্লাতিন আহাদা মিন মিল্লাতি মুহাম্মদ আও মুফাত্তিহু বাব আদ-দালালা। তিনি বলে, এই কি করছো তোমরা? তারা তাদের লিডার বললো, আমরা তো বুঝুর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ তসবিহ করছি, আমরা নেক কাজ করছি। তিনি বলছেন, না, তোমরা বরং বদের সংখ্যা হিসাব করছো। তারা বললো, একই বলেন, আমরা তো জিকির করছি। তখন তিনি চিৎকার দিয়ে বললেন, হে উম্মতে মুহাম্মদ, তোমাদের কি হলো? সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহর টুকরা কাপড় এখনো আমাদের সামনে আছে, তার ছাড়া জুতা এখনো বিদ্যমান আছে, তার রেখে যাওয়া ভক্ত অনুরক্ত অসংখ্য সাহাবী ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে তোমরা এত দ্রুত ধ্বংস এবং বিপর্যয়ের দিকে নামিত হচ্ছ?
আল্লাহ
সাহাবীরা জিন্দা, রসুলের আদর্শ তত্ত্বাজা, রসুলের শুকনা কাপড় এখনো রয়ে গেছে, এরই মধ্যে তোমরা ধ্বংসের দিকে নামিত হচ্ছ? তারা বলে কি বলেন, আমরা তো জিকির করছি, আমরা তো ভালো কাজ করছি। তখন তিনি বলেন, তোমরা কি বলো কি নবী মোহাম্মদের উম্মত সাহাবীরা অধিক হেদায়ত পাচ্ছ না তোমরা বেশি হেদায়ত পাচ্ছ? আসলে না বাবু, বাল মুফাত্তাহু বাব আস-সালালা, তোমরাই বেদাত এবং গুমরাহির পথ খুলে দিয়েছ। বন্ধুরা, আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? জিকির করছে, এবাদত করছে মসজিদে বসে বসে, তাও এমন ইবাদত, এমন জিকির যেটা হাদিস কোরআনে তাফসীরে উল্লেখ আছে, ইসলামিক শরিয়াহ যেটা জাহির আছে, বরঞ্চ উৎসাহ আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলোর কথা কি নেই? কিন্তু কেন তিনি বললেন তোমরা ধ্বংস হচ্ছ, তোমরা গুমরাহির রাস্তা খুলে দিয়েছ? কারণ হল সিস্টেম যেটা, এটা আল্লাহ রসুল বলে জানি, পদ্ধতিটা কোন সাহাবীর আমল নয়, পদ্ধতিটা কোন রসুলের বাক্যানো তৈরি কেন? আপনারা বুঝতেই পেরেছেন তাহলে কত ভয়ঙ্কর জিনিস, জিকির করার পর পদ্ধতি খারাপ হওয়ার কারণে রসুলের একজন বিশিষ্ট সাহাবি বলছে তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ, তোমরা গুমরাহির রাস্তা খুলে দিয়েছ। এর থেকে আজকের আলোচনা আপনারা বুঝতে পারবেন যে আজকের আলোচনাটা কত জরুরি, ইবাদতের ভিতরে কিভাবে বেয়াবাদত ঢুকে, ইমানের ভিতরে কিভাবে শেরেক কুফরি ঢুকে, ভালোর ভিতরে কিভাবে মন্দ এসে যায়, এই কথা আমাদের জানতে হবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, এত ভালো ভালো জিনিস থাকতে যেখানে ইমান, তিলাওয়াত, সুন্নাহ, হজ, সিয়াম, যাকাত, কত ভালো ভালো জিনিস, আপনি বেদাত কেন নিলেন? না, আরবিতে একটা কথা আছে, তোলাফুলা কিয়ারি আব্বা দেহা। আরে ভাই, সুন্নতের আলোচনা তো হয়ে গেল, কিন্তু সুন্নত চিনতে হলো তার বিপরীত জিনিস জানতে হবে। রাত্রকে যদি না জানেন তাহলে দিন বুঝে আসবে না। মিষ্টি যারা খায় নাই তারা টক কিভাবে বুঝবে, যারা টক খায় না তারা মিষ্টি কিভাবে বুঝবে? বিপরীত জিনিসটা প্রয়োজন আছে। পৃথিবীতে বিপরীতের খেলা চলছে, দিবারাত্রি, স্ত্রী পুরুষ, সত্য মিথ্যা, সুন্নত বিদাত, শেরেক ইমান কুফর, তাওহীদ শেরেক, লক্ষ্য করেছেন কিভাবে বিপরীত চলছে, প্যারালাল ভাবে চলছে। যদি দুটো আমরা না জানি তাহলে আমরা একটা একটা যদি না জানি আরেকটা বুঝবো না। এই জন্য আজকের ধারাবাহিকতা আমাদের সামনে আসছে, সুন্নতের আলোচনার ফলে সুন্নতের বিপরীত হল বেদাত। আমরা আজকে বেদাতের উপরে এই সংক্ষিপ্ত ভূমিকা শেষ করেই আমরা আমাদের মূল আলোচনায় আসবো। হুজুর, প্রশ্ন আসতে পারে, মৌলানা বেদাত কি জিনিস? বেদাত তো বহু শুনে আসছি, ইসলামিক পরিভাষায়, ইসলামিক সমাজে ইমান, ইসলাম, আরকান, সিয়াম, হজ, যাকাত, নেফাক, কুফর, বেদাত, সুন্নাত, এইসব পরিভাষা সব জানি আমরা। কিন্তু হুজুর, এগুলো তো বহু শুনে আসছি, কিন্তু তাৎপর্য এবং অর্থ তো অনেক ক্ষেত্রে আমাদের জানা নেই। আজকে আমরা আপনাদের সামনে বেদাতের অর্থ প্রবেশ করতে চাই। হুজুর, বেদাতের শাব্দিক অর্থ কি? এটা কি আরবি শব্দ না বাংলা শব্দ? আলহামদুলিল্লাহ এখন বাংলার মতো মনে হয়, কারণ বেশি ব্যবহার হচ্ছে। শব্দটা মূলত আরবি। বিদাত শব্দটা কি আরবি ভাষার শব্দ? বিদাত শব্দের শাব্দিক অর্থ দুটো। আশা করি কোনো ভাইকে লিখতে হবে না, কারণ আমি যে কাগজ বিতরণ করেছি প্রত্যেকটি কাগজে এই সম্পর্কে বিস্তারিত লেখা আছে, সংক্ষিপ্ত সার সংক্ষিপ্ত লেখা আছে। আমি অনুরোধ করবো ভাইরা মনোযোগ সহকারে শুনুন, বেদাত শব্দের শাব্দিক অর্থ দুটো। নমুনা দিয়ে কোন জিনিস নতুন করে সৃষ্টি করা, এই জন্য আল্লাহ বাদিউস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ যে বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, কোন স্যাম্পল হাজির করেছে কোন ফ্যাক্টরি থেকে? নমুনাবিহীন সৃষ্টি করেছে বলে আল্লাহ বাদি, তাহলে নমুনাবিহীন কোন সৃষ্টিকে বলা হয় কি আরবিতে? বেদাত। কোরআনের প্রমাণ আছে, আমি একটু আগে বললাম আল্লাহ বাদি সামাওয়াত ওয়াল আরদ। আচ্ছা, আরেকটা জায়গা আমরা বলছি, স্বয়ং এখানে আপনারা লক্ষ্য করবেন, অরহবানিয়াতান ইত্তাদাউহা, কোরআন ইত্তাদাউ বেদাত শব্দ ব্যবহার হয়েছে। এই যে ইহুদ নাসারাদের মধ্য থেকে একদল লোক বৈরাগ্য জীবন শুরু করলো, আল্লাহ বলে ইত্তাদাউহা, এরা নতুন শুরু করেছে, এটা কোন রসুল রেখে যায়নি। কোরআন আরেক জায়গায় রসুলকে বলা হচ্ছে, কুল মা কুনতু বেদাতিন রসুল, হে রসুল আপনি বলে দেন আমি কোন বেদাতি রসুল নয়। দেখছেন না কথা? এখন বেদাতি মুরুবি পাওয়া যায়, বেদাতি পীর পাওয়া যায়, বেদাতি শেখ পাওয়া যায়, বেদাতি মুসলমান পাওয়া যায়, বেদাতি নবী পাওয়া যায় না। কুল মা কুনতু বেদাম মিলার রসুল, হে রসুল আপনি বলে দেন আমি আমি কোন নতুন রসুল নয়, আমার আগে নমুনা গেছে, নমুনাহীন রসুল নয়, আমার আগে বহু নমুনা আছে, তাওহীদ রেসালাত আকারাতের দাও। তাহলে আমরা বুঝতে পারলাম বেদাত শব্দের শাব্দিক অর্থ দুটো। এক নম্বর অর্থ হল নমুনাবিহীন নতুন কিছু সৃষ্টি করা, দুই নম্বর হলো ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়া। আচ্ছা এখন আসেন আমরা ইসলামী শরিয়া বা ইসলামী পরিবেশে বেদাজ্ঞতা আমরা কি বুঝি। যেসব ওলামা হাজারাত আছেন ওনাদের উদ্দেশ্যে আমি আরবিতে প্রথমে বলছি, বেদাজ শব্দের পারিভাষিক বা ইসলাহী অর্থ হল আত-তরিকাতুল মুক্তারা ফিদ্দীন তুদাহি শরিয়াহ ইউকসারু বিহা জিয়াদাতুত তাকাররুব ইলা আল্লাহ তাআলা ওয়ালাম ইয়াকুম আলা সিহহাতিহা দলীলুন শারঈ সহীহ আসলান ওয়ালা ওয়াসতা। বেদাত শব্দের ইসলামী পরিভাষায় বেদাত বলতে আমরা বুঝি শরীয়তের মধ্যে ইসলামী জীবনে এমন কোন নতুন আমল বা এমন কোন নতুন কাজ বা এমন কোন নতুন পদ্ধতি শুরু করা যা যার উদ্দেশ্য হল ইবাদত আল্লাহর নৈকট্য লাভ করা। দুর্ভাগ্যজনক ভাবে এই কাজের উপরে বা এই পদ্ধতির উপরে শরীয়তের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন প্রমাণ এবং দলিল নেই। কথাটা আবার বুঝতে হবে, ইসলামী পরিভাষায় বেদাত বলতে বুঝি এমন কোন আমল বা কাজ বা পদ্ধতি যা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য করা হয়, অথচ এই বিষয়ে কোন শরীয়তের দলিল অথবা প্রমাণ নেই। অতএব আপনারা বুঝতেই পেরেছেন আমাদের এই মাইক্রোফোন বেদাত নয়, আমাদের আজকের যে কার্পেটিং বেদাত নয়, আজকের এই ক্যাসেটিং, আজকের এই এয়ার কন্ডিশন এবং আজকের এই ফ্যান ঘুরছে বৈদ্যুতিক পাতা ঘুরছে না বেদাত নয়, তাহলে এই বাদতের উদ্দেশ্যে আমরা করি। অনেকে হঠাৎ করে বলি হুজুর আপনার যে ট্যাকন কাপড় এটা হবে দাদা, আপনার যে চশমা এটা হবে দাদা, সেই সঙ্গে চশমা সেগুলো ছিল না, আপনার খেয়াল রাখতে হবে দাদাকে সঙ্গে না বুঝলে বলেই ফেলবেন সব। ইবাদতের উদ্দেশ্যে এমন কোন কাজ বা এমন কোন পদ্ধতি চালু করা যার উদ্দেশ্য হলো ইবাদত আল্লাহর নৈকট্য লাভ করা, অথচ এর পক্ষে শরীয়তের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন দলিল নেই। তো চশমাকে আমি আবাদতের জন্য করি, গোত্রাকে আমি আবাদতের জন্য করি, ফলেস্টারকে আবাদতের জন্য করি, কার্পেটিং কি আবাদতের জন্য করি, এয়ার কন্ডিশন জরুরত করে। যাই হোক, তাহলে বলে উচিত কি জিনিস একটা প্রত্যক্ষ উদাহরণ দেন, একটা প্রত্যক্ষ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি কোন দরবারে গেলাম বা কোন মাজারে গেলাম, সেখানে গিয়ে জুতো খুলে বগল তুলে নিলাম, এরপরে জিয়ারতের তরিকা মতো জিয়ারত করার পরে আবার বসে মনোযোগ শুরু করলাম। এই মনোযোগের উদ্দেশ্য কি এয়ার কন্ডিশনের মতো উদ্দেশ্য না, এই মনোযোগের উদ্দেশ্য আল্লাহ সোয়াব পাওয়া, নেক লাভ করা, কোন নেক মাকসুদ অর্জন করা, বা এটার পক্ষে শরীয়তের কোন দলিল নেই, অতএব এটা বেদাত। ধরুন একটা এক্সাম্পল দিলাম, রসুলের প্রতি দুরূদ পড়া ইসলামের কঠোর নির্দেশ, কোরআনের নির্দেশ, হাদিসের তাকিদ, কিন্তু দুরূদ পড়ার সময় হঠাৎ করে কিছু বলে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যেতে হবে, এই দাঁড়ানোটা কি জন্য করা হয়? কোন ভাই যদি বলে না আমি এটা দুরুদের সাথে অংশ মনে করি না, আমি এমনি দাঁড়াই বিদ্যাটা হয়ে গেছে, তাহলে সবাই দাঁড়ায় কেন, যারা দাঁড়ায় এইভাবে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে এটা ইবাদতের জন্য করা হয়, এটা সওয়াবের জন্য করা হয়েছে। আমি বলবো বন্ধু এই সওয়াবের কাজটা পক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুনিয়ার হাদিস কোরআন সব শেষে একটা দলের যদি দলের কথা একটা দলের একশো লাগে একবার চিকি বাগু পাবেন না, অতএব এটা বেদাত। এইভাবে আরো হাজারো বেদাত নমুনা আছে। যেমন ইসলামের বিবাহের ক্ষেত্রে ইসলামের প্রস্তাব হল ছেলে মেয়ের ব্যাপারে অভিভাবকের হস্তক্ষেপে একে অপরের প্রস্তাবনার মাধ্যমে একমত হলে বিবাহ করানো হবে, মোহর দাহ্য করবে, মোহর দিবে ছেলে। সেই ক্ষেত্রে যদি নতুন করে ছেলে দাবি করে আমার হুন্ডা বিদেশ যাওয়ার টাকা, আমার বাড়ির যে ঘর করেছে ঘরের দ্বিতীয় সালের টিন, অনেকে পুরো ঘরে দাবি করে, বন্ধু আমার এটা যে আপনি দাবি করলেন বিবাহ ইসলামের কাছে একটা ইবাদত, এই ইবাদতের সাথে যে আপনি এটা যুক্ত করলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করবো ভাই বিবাহের উদ্দেশ্য কি আপনার, বিবাহের ইবাদত কোন মুসলমান যদি বলে না বিবাহের উদ্দেশ্য লুক টেগেদার, লুক টেগেদার না টুগেদার ভাই, আমি আমি হিসাবে জানি না, লিভ টুগেদার একত্রে থাকবো এই উদ্দেশ্য কোথায় কথা হারামদাদা এবং হারামদাদি জন্ম নেই, সে মুসলমান থাকতে পারে না, তার বিবাহ ইসলামের কাছে এক গুরুত্বপূর্ণ ইবাদত, তার উদ্দেশ্য মহান এবং মহৎ। এই ক্ষেত্রে যে আপনি যৌতুক এবং জহিদের অংশ জুড়ে দিলেন এটার পক্ষে ইসলামের কোন দলিল নাই, অতএব এটা বেদাত। আমি আপনাদের কাছে কথা স্পষ্ট হওয়ার জন্য দুই একটা উদাহরণ পেশ করেছি মাত্র। এখন বন্ধুরা আমার আমরা চলে আসি বাইরে দূরে বেদাতের হুকুম দেখি, আমরা বেদাতের শাব্দিক অর্থ শিখলাম, বেদাতের পারিভাষিক বা ইসলামী অর্থ বুঝলাম, বাস্তবে উদাহরণ সহ বেদাত কি সেটাও বুঝলাম। এখন প্রশ্ন আসবে বলুন ইসলামে বেদাতের হুকুমটা কি, এটা বেদাত করলে একটা লোক কতটুকু কি হবে, সে মুসলমান কোন দরজা থাকবে না থাকবে এটা জানা দরকার আছে না? এই সম্পর্কে স্বয়ং আপনারা আমার মুখে না শুনে স্বয়ং রব্বুল আলামিন রব্বুস সামাওয়াত ওয়াল আরশ কি বলেছে এটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআন ডিক্লেয়ার দিচ্ছে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলছেন ইচ্ছায় এই আমার সোজা রাস্তা অনুসরণ করো, খবরদার এই সোজা রাস্তার বাইরে যতগুলো পথ আছে সেগুলো পরিহার করো, যদি ওই পথে তোমরা যাও তাহলে নিশ্চয় আমার রাস্তা থেকে অনেক দূরে ফিরতে পারবে। আচ্ছা আর একটা কোরআনের স্বয়ং নির্দেশ শুনেন, কোরআনে কারীম বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ আল্লাহ বলেন যে হে রাসূল আপনি বলে দিন, এই আপনার সামনে সোয়ালক্ষ নয় হাজারো সাহাবী লক্ষ সাহাবী যারা আছে সবাইকে বলুন শুধু রেখে না জানে ওয়ালা আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সবাই তো আল্লাহর ভালোবাসায় বদ্ধ করছ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পুঙ্খানু পুঙ্খানু ইত্তেবা এবং অনুসরণ করো। ইত্তেবার বিপরীত যেটা সেটাই বেদা, খেয়াল রাখতে হবে যদ্দুল ইত্তেবা ওয়াল ইত্তেদা ওয়াল বেদা, রসুলের অনুকরণের বিপরীত যেটা হবে সেটাই বেদাত হয়ে যাবে। এই জন্য আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিচ্ছে সমগ্র উম্মত মনে রেখো বেদাত পরিহার করে ইত্তেবায়ে রাসূলুল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহ সাথে তো পুরস্কার দিকে দিচ্ছে, কারণ মানুষ শুধু 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 না হলে আসে না, এই জন্য আমরা সাথে মিলে রোদে একটু লাগাইছি আসলে ক্লাস তো আছে ইনশাল্লাহ, একটু কথার ভিতরে মজা করলাম কিছু লাগে আপনার। হ্যাঁ পুরস্কার তো আছে আল্লাহর পক্ষ থেকে, আজ রাজি নিয়ে আপনারা চলে আসছেন, প্রতি কদমে কদমে আল্লাহর ফেরেশতারা আপনাদের ইজ্জত করছে, প্রতি কদমে কদমে আপনাদের ন্যাক লেখা হয়েছে, এই পুরস্কার এই লোভতে চলে আসছে। আল্লাহ এই জন্য পুরস্কার ডিক্লার দিয়েছে যে বিদাতে পরিহার করে জাগতিক সুযোগ সুবিধা এবং লোভ পরিহার করে রসুলের অনুকরণ করবা ওয়া ইয়াগফির লাকুম ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর পুরস্কার আল্লাহ তোমাদেরকে মহব্বত করে, দুই নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ জিন্দেগীর সারাকে সারা গুনাহ মাফ করে দিবে। আল্লাহু গাফুরুর রহিম আর একটু ডিক্লার দিয়ে দিতে মনে রেখো আল্লাহ মহা ক্ষমাশীল মহা দয়ালু, যা ঘোষণা করছে একটু অনেক বেশি দেবে। কেন দাদা দিকে দাবি করছো দুটো উপায় কিছু কামানোর জন্য, আল্লাহর বান্দারে কোনো কিছুর অভাব নেই। এরপরে বন্ধু আমার স্বয়ং কোরআনে কারীম বলছে ওয়ামান ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। বলে হুজুর এতক্ষণ তো পুরস্কারের কথা বললেন, যারা রসুলের ইত্তেবা করবে অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ পুরস্কার ডিক্লার করলো, এত বিশাল মহব্বত মাগফিরাতের কথা বললো, ভাই সবাই সব কাজ হয় না, মিষ্টি মিষ্টি কথা সবার কাছে কাজ লাগে না। আমার আমাদের দেশে একটা কথা আছে সুরে নাসরে ধর্মের কাহিনী, এর জন্য দান দেওয়া দরকার, এই জন্য ওয়াজ করার পরে ইসলামে দান দেওয়া লাগাইছে, হাত কাটার কথা বলছে, জেনা করলে বিরাট গুণা হবে ইমান নষ্ট হয়ে যাবে ডিক্লার দিয়েছে রসুল্লাহ, চুরি করলে ইমান নষ্ট হয়ে যাবে ডিক্লার দিয়েছে। এরপরে চিন্তা করলো সুরা জানি যেগুলা এগুলা এইসব মিষ্টি কথা কাজ হবে না, এদের জন্য শাস্তি দান দেওয়া লাগছে, এই জন্য জেনা করলে তো একশো কত আপনারা জানেন মৃত্যুদণ্ড পাথর মারা একশো দৌড়া শাস্তি ঘোষণা করবে। এখন আল্লাহ তো বিদাতের যারা পরিহার করে সুন্নতের অনুসরণ করবে তাদের জন্য বিরাট পুরস্কার ডিক্লার করেছে, এখন ভাবলো যে কিছু কিছু লোক আছে এদেরকে দান্ডা ছাড়া কাজ হবে না, এই জন্য দান্ডা ঘোষণা হচ্ছে। ومن يشاقق الرسول ومن بعد ما تبين من يشاقق الرسول من بعد ما تبين له الهدى যাদের সামনে হিদায়তের রাস্তা সুন্নতের রাস্তা ইসলামের পরিষ্কার পথ হিদায়ত স্পষ্ট হওয়ার পরেও সাইয়েদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা থেকে দূরে সরে যাবে সুন্নতের পথ থেকে পিছু হটবে বেদাতের পথ আঁকড়ে ধরবে, আল্লাহ বলেন ওয়াইয়াত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন সমগ্র মুসলিম উম্মাহ এবং সাহাবায়ে কেরামের পথ থেকে যারা সরে যাবে আমি ওদেরকে দেব যেটা তারা চায়, কি ধরনের চায় তারা তো ওই গ্রুপে হয়ে গেল বেদাতি গ্রুপে চলে গেল, অনুশ্রী জাহান্নামা ওয়াসাআত মাসীরা তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করব, ওয়াসাআত মাসীরা আর তাদের জাহান্নাম কত কোন শ্বশুর বাড়ি নয়। বলে বুঝলো জাহান্নাম কেমন, আমার দেশে একটা বলছিল মাওলানা মজিবুল্লাহ সাহেব এ বেটা ডোলবাজার দিয়ে ডোলবাজার দিকে তোরা রাজি আলদি করো দিকে সাইনি খোঁজা রাজি হয় মনে রেখো জাহান্নাম কারো শ্বশুর বাড়ি না, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঠিকানা, ভয়াবহ কঠিন জায়গা। বন্ধুরা আমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রসঙ্গটি বলছি। এতক্ষণ তো আমরা কোরআন আয়াত শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে কি বলেছেন? রাসূল বললেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সহিহ মুসলিম। হুজুর বলেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি একটা আমল করে অথচ সেই আমল প্রসঙ্গে আমার কোন দলিল এবং হাদিস নেই, তাহলে তোমরা মনে রেখো সেই আমল মারদুদ, অগ্রহণযোগ্য। দ্বিতীয় নম্বর রাসূল বললেন, ওয়া ইন্নাহু মাইনাই ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস রাওয়ায়াত আছে। হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজ পড়ে সমস্ত সাহাবীদের সামনে আসলেন। এসে তিনি প্রথম আল্লাহর প্রশংসা আল্লাহর সানা করলেন, আল্লাহর ইজ্জত আজমত এবং আল্লাহর কুদরত হাইবত বয়ান করলেন। করে এমন বয়ান এবং এমন ওয়াজ শুরু করলেন, হুজুরের চোখ দিয়ে এবং সমস্ত সাহাবীদের চোখ দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করলো। স্বয়ং একজন সাহাবি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় হাজি মাওয়াজাম ওয়াক্তা, হুজুর মনে হয় এই ওয়াজে আপনার জীবনের শেষ ওয়াজ। রসুল কথাটা বুঝতে পেরেই একটা স্পষ্ট হাজার বছর কোটি বছরের মানুষের ছাপ সমগ্র পৃথিবীর সমগ্র জীবনের জন্য শেষ ওয়াজের মতো শেষ বাণী বলে গেলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আবদু আলাইহা বিন নাওয়াজিদ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুরে ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা রাওয়াহু আবু দাউদ আত-তিরমিজি, হাদিস সহিহ। বন্ধুরা আমার, হুজুর কি বললেন এখন আপনাদের অনুবাদ করি। যখন সাহাবি বলল যে হুজুর মনে হয় জীবনের শেষ ওয়াজ, হুজুর বললেন, সাহাবি রে আমার জীবনের শেষ বাণী, আমি তো চলে যাবো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ তো বলে দিয়েছে রফিকা আলার কাছে চলে আসো। তুমি মনে রেখো আমি যাওয়ার পরে যে জীবিত থাকবা দেখবা অনেক মত পার্থক্য, হাজারো দরবার আর রশি নয় কত রশি হয়ে যাবে, রশি টানা টানে তুমি মুখে বেড়ে পিচ্ছে শুরু হয়ে গেছে টানা টানে, দেখেন না পত্রিকা পড়লে কত জায়গায় টানে, আর রশি জানলে তো চলতো, এখন তো সব জায়গায় রশি থাকে। ঢাকায় আমি অবাক হয়ে যাই, আমি যখন কুমিরে ধামতে আলি আমার পড়তাম নোয়াখালীর ছেলে তো মাত্র বের হলো মাটি শুনে দেখি যে এই বাড়িতে জীবা রয়েছে লাল ফোটা, তা আমি আগে দেখতাম লাল ফোটাটা শুধু পুলিশে ব্যবহার করতো, আচ্ছা পুলিশ যারা দাঁড়িয়ে, আমি আমার বন্ধুকে বললাম ভাই আমি তো এই এলাকায় নতুন আসলাম, সব বাড়িতে লাল ফোটার ব্যবহার থাকে, লাল ফোটা তো ডেঞ্জারের চিহ্ন, ও না তুমি বুঝো না এলাকা পিরাউড়ি এলাকা, কুমিরা রাখতো বুঝছো, কুমিরা না আসো আমি দেখি, ও কুমিরা তো কুমলি না আল্লাহর জন্য দাঁড়াই যাও, সেই বাড়ির প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ বলি আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে পীরের খবর আছে, না হবে বিল্ডা তাহলে তো পীরের খবর থাকবে, সবুজ তো টাকা লাগে লাল ফোটা জানো তো ভাই, কয় না আমাদের দেশে পীরের চিহ্ন লাল ফোটা, না হবে বিল্ডা দেখছেন নি ডেঞ্জার, ঠিক আছে রসুল ডেঞ্জার বলে দিয়েছে যে ফাসায়ারা ইখতিলাফান কাসীর, আমার পরে যারা দেখবা অনেক মত পার্থক্য, আলাইকুম সেই মুহূর্তে আমরা কি করবো, রসুল বলল ইয়া সাহাবী বলল ইয়া রসুল আমরা কি করবো, তখন বলল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, মনে রেখো তোমাদের প্রত্যেকের উপর আমি জিম্মাদারি দিয়ে গেলাম, এক নম্বর জিম্মাদারি হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরো, দুই নম্বর জিম্মাদারি হলো আমার সাতজন বিশিষ্ট সাহাবী জলিলুল কদর সাহাবী খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত ওসমান ইবনে আফফান জিন্নুরাইন, হযরত আসাদুল্লাহ খালিদ আলী ইবনে আবি তালিব, এই সাতজনের বিশাল সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, কেমন আপনাকে বলতে বুঝছেন, দাঁত দিয়ে ধরো যাতে কেউ ছিটে ছিটে না নিতে পারে, আব্দু হুজুর বলেন আব্দু আলাইহা বিন নাওয়াজ, দাঁত দিয়ে আসবে ধরো কোন শয়তান যেন তোমাদেরকে বিচ্ছেদ না করতে পারে, সাবধান, আরে এর থেকে বোঝা যায় হুজুর এই কথাটা কেন বলবো না যে সুন্দর আঁকড়ে ধরো, আবার বলে দাঁত দিয়ে ধরো কেন বলবো, এর থেকে প্রশ্ন আসে যে সুন্দরের মধ্যে চলতে চাইলেও অনায়াসে শুরু হয়ে যাবে, হাজারো মানুষ বিচ্ছেদ হয়ে যাবে সুন্নতের নামে, ইসলাম শিখার নামে, আল্লাহকে পাওয়ার নামে, গরু কুরবানি উট কুরবানি করে দরবার গুলো ভরাই ফেলেছে কিন্তু আল্লাহকে তো পায়নি, তারা তো আল্লাহর নামে গেছে, কত কিছুই বাইরে হয়ে গেছে, কেউ বছর বছর চিন্তা লাগায়, কেউ সমাজ লাগায়, কেউ এক বছর লাগায়, কেউ বছর পর বছর দরবারে বলে থাকে, আমি এক বেটে জিজ্ঞাসা করলাম কিরে বাবা তুই দর এখানে কি করে বুড়ো বয়স, বা সাইলি বাবা রাজি হবে দেখছেন, আরে বেড়ার মাইলাম এতে ঘুরতে আসে ঘুরতে আসে গান্তি কিরে ভাই দাখাল্লা খায় তুই বাইরে সব আলহামদুলিল্লাহ দিনের ব্যাপারে তো মাসাল্লাহ ইলানি আমার আপনাকে দিন দিয়ে আসি দেখেছি আমি গোসাহ করে বালাই দেখলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটাই আমি লক্ষ্য করলাম তার মধ্যে, দেখেন এর থেকে আপনারা ঘটনা এগুলো খুব সূক্ষ্ম পয়েন্ট বুঝতে হবে, আমি কোনো দল বা কোন সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য আসিনি, কিন্তু দুর্ভাগ্য মুসলমান হয়ে যে রসুল বলছেন আব্দু বিন নওয়াজ দাঁত দিয়ে আটকায় ধরতে হবে, কারণ সুন্নতের পথে চলতে গেলে জানা আছে কোন দিক থেকে শয়তান টানবে, ডান দিক থেকে ইয়ামিন চতুর্দিক থেকে শয়তান টানা আসা শুরু করবে। আব্দু বিন নওয়াজ আমি লক্ষ্য করলাম সেই বেচারা আসিয়ে আলমদেরকে তুচ্ছ করা শুরু করলো, ও হুজুর আহা আপনার জন্য আমার আফসোস এত মহব্বত করি আপনারে, আপনি যে ছিল এলেন না পরকালে আপনার দিয়ে আমি তো বাজি তুই তো গেছ খুব খুশি হয়েছে দোয়া করছি যে দিন শিকার লাগে এই এইটুকু আরে হুজুর আপনি বলেন আপনি কি জুলুমটা বরবাদ করছেন কদমে কদমে আসি আজাদ হওয়া আর 82 বছরের গুনাহ মাফ আমারে তো বিশ্বাস করেন হুজুর 82 বছরের গুনাহ মাফ এক কদমে বলে 82 বছরের গুনাহ মাফ প্রতি কদমে বলে 80,000 সওয়াব বলে নাউজুবিল্লাহ কোনো দলিল না তা আমি বললাম যে ঠিক আছে তোমাকে আসতে হবে তবে হুজুর আগামী যাই তাহলে আমি ঠিক আছে আমার একটু তো ঘর থেকে যায় আমার রাখতে খুব খুশি হয়ে গেছে আসতে আসার পরে আমি বললাম যে চল রওনা করতে আমি এক কদম রাখছি বলি এক কদম দুই কদম রাখি আমি যাই জাকাল্লাহ খাই ওই না হুজুর কি মুসলিম যাবেন না আমি তো আমার দাদা বাচ্চি মাত্র 60 বছর আমার বাবা 70 বছর হুসেন সন্দেহ আছে আমি পাগলাম 68 বছর যাইতে পারি আলহামদুলিল্লাহ এক কদম বিরাশি আরো বাকি এক কদম নবী মাফ করে যাই আদর গান বুঝলেন তার দুই কদম আমি শেষ আমার আর দরকার হায় হায় বেদাতের অবস্থা কি এখন বন্ধুরা আমার আমি অনুরোধ করবো আমার রসুল বলছেন আব্দু আলাইহা বিন নওয়াজ ওয়াইয়াকুম মুহদাসা মুহদাসা মুহদাসাতি উমুরে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা হুজুর বলছেন এই যে নতুন নতুন পথ নতুন নতুন মত নতুন নতুন কথা যার উপরে কোন শরীর দাঁড়িয়ে নাই এগুলো প্রত্যাখ্যান করতে হবে এগুলো থেকে সতর্ক থাকতে হবে খবরদার এগুলো সব গুমরাহি আর এই সব গুমরাহি তোমাকে জাহান্নামের শেষ তো বানিয়ে ফেলবে ফলে নাউজুবিল্লাহ আমি বন্ধুরা এরপরে রসুল ফাসলামের আরেকটা হাদিস আপনাদের হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হজরত জাবের বলেন যে রসুল বলেছেন সাদুর উমুরে মুদাসাতুয়া কুল্লু মুদাসাতিন বাদা ওয়া কুল্লু বিদআতিন দালালা একই কথা আসছে যে প্রত্যেকটি সবচেয়ে নিকৃষ্ট এবং নিম্নমানের কাজ হলো কোনটা বিদআত আর প্রত্যেকটি নতুন কাজ যেটা কথা দলিল নাই সেটাই বেদাত আর প্রত্যেকটি বেদাতে গুমরাই আর প্রত্যেকটি গুমরাই জাহান্নাম এরপরে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম কুফিতুম ওয়া কুল্লু বিদআতিন দালাল বলে হুজুর কোরআন বললেন হাদিস বললেন এবং সাহাবীদের দিয়ে তারা রায় শুনান না এই প্রসঙ্গ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম ওয়া কুল্লু বিদআতিন দালাল বলে খবরদার সুন্নতের ইত্তেবা করো আর বিদআত থেকে দূরে থাকো কারণ সুন্নত তোমার জন্য যথেষ্ট এরপরে আসেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন একই কথা বলেন কুল্লু বিদআতিন দালাল ওয়া ইন রাআ আন-নাসু হাসানা হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন ওয়া ইন রাআ আন-নাসু হাসানা হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন প্রত্যেকটি বিদআতে গোমরাহি যদিও মানুষ সেটাকে ভালো মনে করে এবং সওয়াব মনে করে এরপরে হযরত আমর বিন সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যেটা আমি এর আগে ঘটনাটা আপনাদেরকে বলেছিলাম সেই ঘটনা এই ক্ষেত্রে দলিল হিসেবে পেশ করা যায় এখন বন্ধুরা আমার আমি আমার আলোচনা ইনশাআল্লাহ ঘটন করে চলে আসতেছি খুব দ্রুত আপনারা ভয় পাওয়ার কোন কারণ নেই লম্বা আলোচনা আমি ইনশাল্লাহ করবো না এখন প্রশ্ন আছে আমরা শিখলাম প্রথম বেদাতের শাব্দিক অর্থ এরপরে শিখলাম বেদাতের পারিভাষিক অর্থ এরপরে শিখলাম বেদাতের হুকুম কোরআনের আলোচনায় শুনলাম কোরআন স্পষ্ট বলেছে ইত্তেবা শব্দ আমরা শুনি সবসময় আমাদের গায়ে বুঝে বুঝে ইত্তেবা করো আরে রসুলের ইত্তেবার কথা বলো ইত্তেবা ইত্তেবার বিপরীতে ইত্তেদা বেদা মনে রাখবেন এরপরে আমরা কোরআনের আয়াত থেকে শুনলাম হাদিস থেকে শুনলাম সাহাবীদের বক্তব্য থেকে শুনলাম সার কথা এটা হলো সমগ্র বেদাত হলো গোমরাহি ফট করে ওলামা হযরত আছেন বিজ্ঞ মুহাদ্দিসিন আছেন মুফতি আছেন মুহাদ্দিস আছেন প্রশ্ন করে বলছেন হুজুর আমরা তো বলেছি বেদাত দুই প্রকার একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা একটা হলো ভালো বেদাত আর একটা হলো খারাপ বেদাত তাহলে আপনি কেন হুজুর সবগুলাই গোমরা বানিয়ে দিলেন একদম গান নামে পোস্টমার্টম করলেন আমি বলবো হুজুর এই জন্য আমি বেদাতের প্রকার বেদ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আসলে কথাটা এমন হয়ে যায় একটা বলুন চুরি দুই প্রকার আমি বললাম কিভাবে তা একটা হলো ভালো চুরি আর একটা হলো খারাপ চুরি
আরেক লোক আমার বললো রসুল দিনা দুই প্রকার, আমি একটা হলো গুনার দিন আসলে বালাস দিন, আমি নাও দিবেন কেমন বালাস দিনা কিভাবে? ওই রসুল বলছেন তার উম্মতে মোহাম্মদ নেই তিনি গর্ব করবেন কেমন, যত উম্মত বাড়বে তত রসুলের গৌরব, দিনা দিনা বলি যদি একটা বাড়ে তাহলে রসুল উম্মত থাকতে হবে না, নিয়ত তো ভালো ফলে নাও দিবেন অনেক চুরি করেছেন বালা খারাপ হয়নি, জিনা করেছেন বালা খারাপ হয়নি, মোনাফেকি ছেড়ে কি পুকুরি করেছেন বালা খারাপ হয়নি, বেদাত শব্দ শুনলে তো গাছ ইউ সবাই গ্রাম থেকে শুরু করে সমগ্র মুসলিম বেদাত শুনলে তার গাছ ইউ, এটা আমার বালা খারাপ হয়েছিল এটা তো মাথা ঘুরে আসে না, চুরি আর আপনার আপনারাই বলেন ভালো চুরি খারাপ চুরি এটা কেমন হয়তো এটা বলতে পারে বড় চুরি ছোট চুরি দুটা গুলো বিবাহিত লোকের জিনা করা অবিবাহিত লোকের জিনা করা কোনো কাজ দিয়ে একটার অপরাধ হলো একশো ডলার আর একটা অপরাধ শুনবে তার, কিন্তু একটা ভালো আর একটা খারাপ এটা হবে কি ব্যাপার? তো বেদাত তো হয়তো একটু কোন কম কোয়ালিটি দাদা একটা বেশি কোয়ালিটি দাদা, কিন্তু ভালো আর খারাপ এটা হইতে পারে না। তারপরে ওদের প্রশ্ন আছে দলিল আছে দলিল বহুত শক্ত শক্ত দলিল তারা নিয়ে আসছে, যখন ময়দানে যাবেন তখন বুঝতে পারবেন যে ময়দান থেকে কিন্তু দলিল কানেকশন করেছে, দলিলগুলো শুনতে রাজি আছেন না এখানে শেষ করবো। আচ্ছা বলুন আমি প্রথমে আপনাদেরকে মহাদেসিন এবং মহাদেসিনদের প্রকারভেদটা বলবো, এরপরে প্রচলিত প্রকারভেদ। মহাদেসিনরা বলছে বন্ধুরা আমার যেমন চুরি দুই প্রকার, বড় চুরি ছোট চুরি, এক প্রকার চুরি করলে হাত কাটা আরেক প্রকার চুরিটা হাত কাটা যায় না। আমার মুস্তিয়ান আছে যেমন দশ গ্রামের চেয়ে কম বা এক গ্রাম এক রিয়াল তুচ্ছ লবণ দুধরা পানি গোদরা চুরি করলে হাত কাটবে না, এটা পরিমাণ আছে, এটা ছোট চুরি লতা পাতা যেটাকে আমরা বলবো। আবার একটা চুরি আছে শুধু হাত কাটবে না একদম গলাও কেটে দিবে, যেমন ব্যাংক লুট করলে ব্যাংক ডাকাতি করলে দরা পড়লে বলা পর্যন্ত কাটা যাবে না, তাহলে এটার ক্লাসিফিকেশন আছে বড় চুরি ছোট চুরি বেদাত এবং বড় বেদাত ছোট বেদাত। মাদ্রাসিনা ভাগ করছেন বেদাতে মুকাফেরা বেদাতে মুফাসসিক, এক ধরনের বেদাত আছে যেটা করলে মানুষ কাফের হয়ে যায় বলে নাও বিল্লাহ, আর এক ধরনের বেদাত আছে যেটা করলে মানুষ ফাসেক হয়ে যায়, কোন অবস্থাতে কম নাই, কম পক্ষে যেটা বেদাতের সর্বনিম্ন গুণ যেটা সেটা হলো ফাসেক কবিরা গুণা যার তওবা কবুল হয় যার শাহাদত গ্রহণযোগ্য না যার আখেরি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে না, কম গুণ যেটা সর্বনিম্ন গুণ যেটা, আর সবচেয়ে বড় গুণ যেটা হলো কাফের, জানাজা হারাম বিবাহ হারাম বউ তালাক বাচ্চা ইচ্ছা হারাম দাদা তার তার তাকে ইসলামী সমাজ থেকে বাইর করে, এখন কোন দিকে যাবে? চলু তো বেদাহাতে মুখাসেরা যেই বেদাহাতে মানুষকে কাফের করে দেয় সেটা কোনটা, যেই বেদাহাত মানুষকে কাফের করে দেয় সেই বেদাহাতটা কোনটা, যেই বেদাহাতের মধ্যে সরাসরি আল্লাহর উলুহিয়াত সরাসরি আল্লাহর ইবাদতের সাথে যে বেদাহাত জড়িত, যেমন কোন কবরে যদি কেউ চিন্তা করে কোন কবর মাসের কাছে কোন কবর যে শুয়ে আছে মুদ্রার কাছে কেউ দোয়া চায় তাহলে সেটা বেদাত মুকাফেরা কাফের হয়ে যায়, এমনকি কোন হারাম জিনিস করে কেউ হালাল মনে করে যেমন সুদ হারাম তাও যদি মনে করে না হুজুর ইন্টারেস্টের নামে যায় তাহলে সেও এটা নতুন বেদাত চালু করে কাফের হয়ে যায়, এটা তাকে ইসলামী সমাজ থেকে বাইরে করে, এখন কোন দিকে যাবে? চলুন তো বেদাতে মুকাফেরা যেই বেদাতে মানুষকে কাফের করে দেয় সেটা কোনটা, যে বেদাত মানুষকে কাফের করে দেয় সেই বেদাতটা কোন, যেই বেদাতের মধ্যে সরাসরি আল্লাহর উলুহিয়াত সরাসরি আল্লাহর ইবাদতের সাথে যে বেদাত জড়িত, যেমন কোন কবরে যদি কেউ সিজদা করে কোন কবরবাসীর কাছে কোন কবর যে শুয়ে আছে মুদ্রার কাছে কেউ দোয়া চায় তাহলে সেটা বেদাত মুকাফেরা কাফের হয়ে যায়, এমনকি কোন হারাম জিনিস করে যদি কেউ হালাল মনে করে যেমন সুদ হারাম তাও যদি মনে করে না হুজুর ইন্টারেস্টের নামে যায় তাহলে সেও এটা নতুন বেদাত চালু করে কাফের হয়ে যাবে, এটা মাদ্রাসা আপনি লিখে দেবেন হালালকে হারাম মনে করলে কাফের হয়ে যাবে। যেমন একটা লোক মিলাদ করে মিলাদের ক্যাম করে আবার এটাকে জায়েজও মনে করে আবার সুন্নতও মনে করে তাহলে সেও কুফরের চলে চলে যাবে, যদি এমনি মিলাদ করে এমনি কায়েম করে তাহলে ফাঁসে, কিন্তু এটা কিন্তু হালাল এবং দুর্লভ মনে করে কাফের, তাহলে শরীয়ত যেটা নেই সেটা নিজে শরীয়ত বানাই দিয়েছে, খোদার সমকক্ষতা দাবি করেছে রসুলের সমকক্ষতা দাবি করেছে। একটু কথা আবার খেয়াল করেন, যেই বেদাত আল্লাহর ইবাদতের সাথে যুক্ত, যেমন কোন পীরের দরবারে গিয়ে কোরবানি করা পীরের নামে কোরবানি দেয়া এই বেদাত কাফের, কোন পীরের কাছে সন্তান চাওয়া কাফের, মনে রাখবেন কোন কিছু শুরুর আগে কোন দরবারে গিয়ে হাজির হইয়া বলা যে আমাকে নজর দিয়ে দাও আমাকে ভোটে পাশ করাই দাও, সব নেতারা শাহজালালের দরবারে যায় নাউজুবিল্লাহ, শাহজালাল এইটার বিরুদ্ধে জেহাদ করে দিল বাংলাদেশে, আর এখন শাহজালাল দরবারে আমরা কুফুরি ছাপাই দিয়েছি, কারণ এটা আলমা কেরাম আছেন কোন আলেম এটা বলতে পারবে যে এটা কুফুরি নয়, তো আর যেটা ফাঁসে কি যে দাগটা সেটা হলো যেমন কি আমাদের দেশে যৌতুক প্রথা, আমি বলবো না যে যৌতুক প্রথা কারণ কাপের হবে না, যৌতুক প্রথা যারা করে এরা ফাঁসে। বিবাহতে নতুন ইসলাম শরীয়ত সম্মত বাইরে কিছু করে, যেমন ছেলের পক্ষ থেকে মেয়েরা যায় মেয়েকে থাকানোর জন্য, আবার মেয়ের পক্ষ থেকে মেয়েরা আসে ছেলেকে থাকানোর জন্য। ভাই বেয়ে গেলা মেয়েরা আসেনি, আর হলুদ সামনে না দেখতে বিবাহ বাতিল হয়ে যায়। আমি ঢাকাতে আমার মনে ইউনিভার্সিটি এক বন্ধুর বিবাহের কথা জানি, বিবাহ ফাঁকাফাঁকি হওয়ার আগে ছেলে মেয়ে সব দেখা দেখি শেষ, বিবাহ কমপ্লিট হবে, বিবাহ দিয়ে মেয়ের বাপের সাথে থেকে হলুদ পাঠাতে হবে। এই বললো যে হলুদ তবে দাঁড় বললো তাহলে আর বিয়ে দিলাম না, অথচ খাট তার ইস্যু হয়ে গেল। হলুদ পাঠাতে আমি বুঝতে পারছি মেয়ে পাঠাবে এরা, এরাও মেয়ে হলুদ পাঠানোর জন্য আমার দুঃখ না, আমার দুঃখ হলো যে ওই মেয়ের পক্ষ থেকে মেয়ে দেয় বরকে সাজাবে, সেই বরের সাথে এই মেয়েদের মাহারামের সম্পর্ক সব বেদানা। এখানে তো বিবাহ আলাদা হয়ে যাবে, বিবাহ তিন নম্বর হয়ে যাবে, দুই নম্বর না তিন নম্বর, সে প্রসঙ্গে আর সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি বন্ধুরা বলতে চাই এই জাতীয় বেদাতে হবে দাঁতে পাঁচ টাকা, এগুলো করলে পারফেক্ট হয়ে যাবে, কবিরা গুণা হবে। আচ্ছা বন্ধু, এখন আমাদের সমাজে যে প্রচলিত বেদাত সেটা দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়া। আমরা বলি যে একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত। এই যে তারা বলে এদের বহু দলিল রামে আমি বহু কালেকশন করেছি, এদের এক নম্বর দলিল আমার কোরআন হাদিস থেকে দলিল দেয়, নোয়াখালী কোথাও কই না দলিল, আমি বুঝিনি কোরআন হাদিস থেকে দলিল দেয়, দুঃখটা তো এখানে তো দলিল কোথায় দেয়, এক নম্বর দলিল তারা বলে মা রাহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানান ওয়া মা রাহুল মুসলিমুন সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যান, মা রাহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানান ওয়া মা রাহুল মুসলিমুন সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যান। তারা বলে যে রসুল থেকে একটা হাদিস বর্ণিত আছে, রসুল বলছেন মুসলমানরা যেটাকে ভালো মনে করে সেটাই ভালো, আবার মুসলমানরা যেটা খারাপ মনে করে সেটাই খারাপ। অতএব আমাদের দেশের মুসলমানরা এগুলো ভালো বুঝতেছে, অতএব এটা বেদাত হলো ভালো। সুন্দর উত্তিন হাদিস সেটা একটু মিলে গেছে, রসুলের হাদিস তারা বলতেছে যে রসুল বলছেন মুসলমানরা যেটাকে ভালো মনে করে সেটা ভালো, মুসলমানরা যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। অতএব আমাদের সমাজে যেসব বেদাত প্রচলিত এগুলো মুসলমানরা ভালো মনে করতেছে, অতএব এটা ভালো বেদাত। কি জবাব দিবেন? আমরা প্রথম জবাব দিই বন্ধুরা, হাদিসটা অনুশীলন করেছি, রিসার্চ করেছি, হাদিসটা রসুল থেকে বর্ণিত নয়, এই হাদিসটা বড় জোর একজন সাহাবি থেকে বর্ণিত, হাদিসটা মওকুফ, সত্যি একজন সাহাবি হাদিসটা বলেছে, হাদিসটা শেয়ার করতে পারবো না কারণ যেখানে কিতাব পড়তে আছে। তবে এটা রসুলের হাদিস নয়, রসুলের থেকে যেটা উত্তর দিচ্ছে এটা মিথ্যা, এটা একজন সাহাবির উক্তি। এখন সাহাবির উক্তি হলো তো সাংঘাতিক কথা, এটা ফেলে দেয় রে বললো ঠিক আছে তাহলে বাদ দাও, রসুলের সাহাবির কথাকে বাদ দেওয়ার মতো নাকি? কোন জাতি কখনো কামিয়াব হতে পারে না যদি ওই জাতির উপরে নারীর নেতৃত্ব আসে, বাংলাদেশের কারণে বলি না, এটা প্রধানমন্ত্রীর কাছে এটা বলছি। এখন আমার প্রশ্ন, এটা বলো রসুল, এটা রসুলের নির্দেশ নির্দেশনা, এখন যদি সমগ্র বাংলাদেশের 12 কোটি মুসলমান, যদি 100 কোটি মুসলমান বলে যেটা আমাদের জন্য করলাম তাহলে কল্যাণ আসবে না, আউযুবিল্লাহ, তাহলে বুঝে গেছে হাদিসের ব্যাখ্যার প্রয়োজন আছে, নতুন হাদিসের কন্ট্রাডিকশন হয়ে যায়। এবং আপনার যদি না কল্যাণ আসবে তাহলে সমস্যা হবে, রসুল নাই আমরা বলবো কোশ্চিন কালেও কল্যাণ আসবে না, আর বাংলাদেশে 100 কোটি মুসলমান 100 কোটি তো নাই, 100 কোটি যদি দেওয়ার বলে যদি করলাম তাহলে আপনার বলেন কল্যাণ হবে না, তাহলে হাদিসের ব্যাখ্যা দরকার, রসুল বলেন মুসলমান যদি কল্যাণ মনে করে তাহলে কল্যাণ। অতএব হাদিসের অর্থ হল শরীয়তের গণ্ডির ভিতরে যদি কোনো কাজ মুসলমানরা কল্যাণ মনে করে, বুঝে নিতে হবে শরীয়তের সহি গণ্ডির ভিতরে যদি কোনো মুসলমানরা কল্যাণ মনে করে, এক নম্বর। দুই নম্বর ব্যাখ্যা হল এখানে শব্দ ব্যবহারিত আল মুসলিম মুসলমানরা সমগ্র বিশ্বের সমস্ত মুসলমান একমত হয়ে যেতে পারে, বলেন সারা বাংলাদেশে নয় বাংলাদেশে একটা গ্রামে কোনো একটা বিষয়ের উপরে মুসলমান একমত হয়ে যেতে পারে, দাঁতের উপরে যদি এক গ্রামে দেখেন যে সবাই মাথার ফুটারি একজনের লোক হবে যেটা সেরে বেদাত বলে চাওয়াল, তাহলে দেখবেন কোন বেদাতের উপরে এই পর্যন্ত একজন মুসলমান পাবেন যিনি বলেন যে নামাজ ফরজ নয়, যে বলবে সে তো কাছে হয়ে যাবে যিনি নামাজের ফরজ অস্বীকার করবে। তাহলে বন্ধুরা আমার আমরা বুঝতে পারলাম হাদিসে ব্যাখ্যা করে সমগ্র মুসলমান, এক নম্বর হলো শরীয়তের পণ্ডিত, দুই নম্বর হলো সমগ্র মুসলমান, তিন নম্বর জবাব হলো এই হাদিসে রসুল মান রাহুল মুসলিম আল ইসলাম ব্যবহার করছে, যে মুসলমান এখানে মুসলমান বলতে রসুলের উপস্থিত যে সাহাবি রসুল তাদের কথা বলা হয়, আমার সাহাবি রসুল মিলে সব মিলে যদি একটা ভালো মনে করে সেটা ভালো, যেমন সাহাবিরা মিলে আবু বকর যে খলিফা বানাইছে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, গাড়ি দিয়ে গোলার দিয়ে লাগায় আমাদের সাথে ফলার মাথাও বুঝে না, ফুলের মাথাও বুঝে না, খা খা আমি ফুলের অনেক বেশি লেগেছি না, আপনার অনেক বুঝে হবে। তাহলে আরেকটা দলিল আছে, কি ঘুমাইছে নাকি আবার না খানা আছে ইনশাল্লাহ প্রচুর বন্ধ আছে শেষ। এখন তাদের আরেকটা দলিল হচ্ছে উমর রাজি আল্লাহ একটা উক্তি আছে, হারি তাহলে উমরের দলিল এটা খণ্ডন করা সোজা কথা মনে করছে একদম মাথা করে মারে দিব উমর রাজি আল্লাহ বলছে আপনাদের ইচ্ছা আছে কোন জিনিস সম্পর্কে উমর এই কথা বলছেন, কিন্তু আমি বলবো না এখানে সংক্ষিপ্ত আচ্ছা আপনারা যদি বলেন তাহলে বলতেছি হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাআলা আমলে যখন দেখলেন যে তারাবির নামাজের সম্পর্কে কথা বলছে, তারাবির নামাজ রসুল 8 টাকা পড়েছেন, 13 টাকা পড়েছেন, 20 টাকা পড়েছেন, 22 টাকা পড়েছেন, বিভিন্ন জায়গায় আছে, যাই হোক তারাবির নামাজ সম্পর্কে, তবে বাজামাত রসুল 20 টাকা কখনো পড়েন প্রত্যেক দিন রসুল বাজামাত 20 টাকা তারাবি পড়েন, এখনো রসুল সবসময় তারাবি পড়েন প্রত্যেক দিন পড়েন, দুই নম্বর হলো বাজামাত সব তারাবি দিয়ে পড়েন, তিন নম্বর হলো 20 টাকা পড়েন। এখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে তিনি দেখলেন যে মসজিদে কিছু কিছু লোক এখানে একদল নামাজ পড়ে, এখানে আরেকদল পড়ে, যখন যার ইচ্ছা কয়েকজন একত্র হয়ে তারাবি নামাজ পড়ে যায়। হযরত উমর চিন্তা করলেন যে মসজিদে নবী শরীফের মধ্যে আমার খেলাফতের আমলে মুসলমানরা এই একটা মফল আবাদত সুন্নি ইবাদত যেটা সম্পর্কে শরীয়তের উক্তি আছে এটা বিভিন্নভাবে আদায় করে বিচ্ছিন্নভাবে, এটা তো আমাদের ভালো মনে হয় না, আমি এটাকে ত্যাগ করতে পারি না। তিনি নির্দেশ দিলেন না, এক ইমামের নেতৃত্বে, এক ইমামের নেতৃত্বে সকল যারা করতে চাও এক ইমামের নেতৃত্বে মিলে সবাই জামাত বন্দি বাবু চাও। তখন সাহাবীরা এক ইমামের নেতৃত্বে জামাতবদ্ধ হয়ে সবাই নামাজ পড়া শুরু করলো। হযরত ওমর তার চেম্বার থেকে এসে দেখতেছিল যে মসজিদে সুন্দর জামাত কায়েম হয়ে গেছে আর বিচ্ছিন্ন জামাত নেই, তখন হযরত ওমর বললেন মাশাআল্লাহ কি চমৎকার পদ্ধতি, কি চমৎকার পন্থা। এখন আমার জবাব হলো হযরত ওমর নতুন কোন বেদাত চালু করেননি, কারণ তারাবির জামাত রসুলের সময় ছিল, তারাবির ওয়ার্ডার এবং তারাবির সুন্নত রসুল চালু করেছে, হযরত ওমর এই সুন্নতকে চিন্তা করেছে মাত্র। তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে সেজন্য তিনি বেদাত বললেন কেন, এটাকে তিনি বেদাত বললেন শাব্দিক অর্থে। বন্ধুরা আমার বেদাত শব্দের অর্থ কি, শাব্দিক অর্থ কি, পদ্ধতি বা নিয়ম, নমুনা বিহীন কোন কিছু চালু হওয়া। এর আগে রসুলের জমানা আবু বকরের জমানায় এক ইমামের পিছনে সবাই নামাজ পড়ে নেই, তারাবি পড়ে নেই, এখন ওমরের জমানায় সমস্ত সাহাবীরা এক ইমামের পিছনে তারাবি পড়তেছে, অতএব এই নিয়ম বা পদ্ধতিটা নতুন, তারাবির জমাতও ছিল তারাবিও ছিল কিন্তু এক ইমামের পিছনে ছিল না, ওমর এক ইমামের পিছনে চালু করে। অতএব ওমর একটা সুন্নতকে সামগ্রিকভাবে চিন্তা করে বলেছেন পদ্ধতিটা কতই না উত্তম। অতএব হযরত ওমরের হাদিস থেকে বেদাতের ক্ষেত্রে ব্যবহার করা মারাত্মক অন্যায় হবে। বন্ধুরা আমার তোমাদের আরো অসংখ্য দলিল আছে, তারা একটা দলিল দিচ্ছেন যে মান সান্নাহি ইসলামি সুন্নাতান হাসানাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা বাদ, যে ইসলামের মধ্যে যদি কেউ একটা নতুন সুন্দর সুন্নাত চালু করে তাহলে এই সুন্নতের আমল সে সওয়াব পাবে, এবং যতদিন পর্যন্ত মানুষ এই সুন্নতের উপর আমল করবে আর তাদের সওয়াব হবে। তারা বলে আমরা তো এখন কিয়াম চালু করেছি মাশাআল্লাহ, যতদিন পর্যন্ত মানুষ আমল করবে সওয়াব পেতে থাকবে। আমি বলবো হুজুর কথাটা খেয়াল করে নেই, হুজুর বলছেন মান সান্না বিল ইসলামে সুন্নতান আর মান আহিয়া বিল ইসলামে সুন্নতান, যারা ইসলামের মধ্যে সুন্নত চিন্তা করবে সেই সুন্নত, যে ধরো আমাদের সমাজ আসবে জাহাদের সুন্নত করে গেছে, কোন ব্যক্তি যদি হঠাৎ জাহাদের আওয়াজ শুনে জাহাদ চিন্তা করে তাহলে কে আমল পর্যন্ত জাহাদ করে যে আমল তার আমল মনে আসবে। এই বেকুবরা না বুঝে ও তো কে আম চালু করলো তো কে আমি সব আর নতুন নতুন সুন্নত দাদা করে নেয়, আর এটা কখন বলছি সেটাও বুঝতে হবে, ঘটনা আর কিছু না বুঝে মাঝখানে চলে দিয়েছে। এটা হলে এক লোক বলছে ফাওয়াইদুল্লাযীনা ফাওয়াইদুল মুসাল্লিন আল্লাযীনা ফা মুসাল্লিদিন ওয়াইদু, দেখছেন এই পরের অংশ না কই কোন দিকে যাবে না, পরের অংশ বলছে তার ফাওয়াইদুল মুসাল্লিন মুসাল্লিদিন ওয়াইদু, কিন্তু আয়াতে সেই অংশ আনে নাই, ওইসব মুসল্লি যারা আমার থেকে গাফেল থাকে এবং মানুষের দেখানোর জন্য হাদিসে আর পর দেখা না দিয়ে আমরা যারা চালু করছে তারা সব। আমার দেশে একটা ধর্ম অবস্থা কোনো নাচ 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 জিকির করে, জিকির ধর্ম নাচকা বারো নিয়ে কোরআনে আছে, আমি কোথায় যাবো, কোলে যাবে না মালিক না এরাহিন না আল্লাহ কো আমি নাচি তোমরা না তো মুভিও না কোন এইসব বেকুব দেখি, এগুলোর মুভি ছাড়া কোনো কাজ নাই, ডান দেখা এগুলো সোজা করা যাবে আর না বুঝি ভালো বুঝি। এখন বন্ধুরা আমার আমি যে কথাটা আমি তো আমার সময় শেষ হয়ে গেছে, আমি আগেই বলছি আমি অন্য কথা বলবো না, এখানে আপনারা হাদিসটা বুঝলেন, যদি কেউ হাদিসের দলিল দেয় বলবেন নতুন সুন্দর দিনদার কথা বলেছে, বেদাত দিনদার কথা বলেনি। অতএব হাদিস আমাদেরকে নতুন করে বুঝাইতে আসেনা, আব্বা কুব্বা জুব্বা নিয়ে আমরা হাদিস কিছু বুঝি, শক্ত দলিল দিবেন। এরপরে হুজুর আমি একটা কথা বলি, অনেকে বলে হুজুর সামাজিক প্রচলন না করিও পারি না, যৌতুক না দিয়েও পারি না, এখন বুঝেন আমার নাই আর এখন যৌতুক না দিলে আবার সমাজে একটু সমস্যা হয়, আবার সমাজের বিভিন্ন কাজ কারবার আসলে শহীদ দিলেন আগে এক মাস চলে যায়, বুঝলেন না আমরা কিছু এক মাসের মতো দাঁড়িয়ে না, আমি বললাম হুজুর আপনি যে কেমন করেন এই তো সব ছাত্ররাও করে লোকজন হুজুর আপনি বুঝেন না, এমন ধর আমি একজন আমি এক মাস পরে এটা উদ্বোধন আমি না করি, তো আমার তো এক মাস চলে যায় সমাজের লোকদের খাতির করতে হয়, বুঝলেন আমি এত নিয়ত নাই, আমার নিয়ত নাই বলে আল্লাহ মান কাসাব পাবে কৌমিন ফাওয়া মিনু, নিয়ত লাগবে না রসুল বলেন মান কাসাব পাবে কৌমিন ফাওয়া মিনু, হাদিস নিয়ত লাগবে না, এমনি যে দলের সাথে যুক্ত ওই দলের সাথে আগুন বছর হবে নাও দিন নিয়ত ছাড়া যদি জাহান্নামীদের সাথে যাও ওখানে চলে যাবে, নিয়ত ছাড়া যদি কেউ জিকিরের মসজিদে আসে এই মাহফিলে আসে খোদার কসম আল্লাহ বলছে আমি তাকে সওয়াব দেব মাহরুম করব, হাদিস কুচ্ছে দাও না আমারে বন্ধা দিয়ে দাও, হে নিয়ত না ছাড়া ভালো জায়গায় আছে, আবার নিউজ চ্যানেল কেউ খারাপ জায়গায় কারোর মধ্যে জায়গা বলো যে আগের কাতারে বই দিয়ে কিন্তু আমার নিউজ নেই, ফিলিংটা ভালোই চলছে সেই দিন আর উঠিনি নিউজ লাগেনি সব তো বন্ধুরা আমার এই সামাজিক কারণ কোন সমাজের প্রচলন রসুল ইসলামে নাই, রসুলটা স্পষ্ট বলছেন আলাই মানুষ চলে যেতে পারে আপনি সত্যের জানলা নিয়ে একা দাঁড়িয়ে থাকেন, আপনি একা গরিব হয়ে গেছেন আপনার জন্য জান্নাত এবং আপনাদের সুসংবাদ দিন। এরপরে বন্ধুরা রসুলের হাদিসটা তো আপনারা জানেন ইন্না ইসলাম আবাদা গরিবান তাই আউযু কামা আবাদা ওয়া তুবা লিল গুরাবা, ইসলাম তো অল্প মুসলিমের মানুষের মধ্যে শুরু হয়েছে, সে সময় একা অল্প মুসলিমের মানুষের সঙ্গে তাকলে ধরবে আর এদের জন্য জান্নাত এবং আপনাদের সুসংবাদ দেবে। আমি বন্ধু এখানেই শেষ করতে যাবো, আরো অনেক যুক্তি যাদের আছে ইনশাল্লাহ আপনারা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বয়ান করি আপনারা ওইসব বয়ানে সই করে ইনশাল্লাহ পেয়ে যাবেন, তাদের আরো সাত মাসের দলিল আমার কাছে আছে এগুলো খণ্ডন করতে ক্ষমা যাবে। এখন একটা সঙ্গীবে বেদাতের ভয়াবহ পরিণাম, বেদাতের পরিণাম আমাদের ইনশাল্লাহ এক কথা বেরিয়েছেন শেষে ইনশাল্লাহ, বেদাতের সংক্ষিপ্ত পরিণাম হলো রসুল্লাহ বলছেন স্পষ্ট ভাবে যে বেদাত যেটা এটা যারা করবে তারা তওবা থেকে মাহরুম হয়ে যাবে, বেদাত যারা করবে তারা তওবা থেকে মাহরুম হবে, তারা তওবা নসিব হবে না, ওদের জাহান্নামে। দুই নম্বর যে কথাটা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কোরআনে কারীমে বলতেছে যে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, যারা বেদাত করে তারা মনে করে যে রাসূল পুরো দিন প্রচার করে নাই, না হাওলা রাসূল কিছু রেখে গেছে, আল্লাহ কোরআনে বলেছে আলিয়ুম আকমালতুলাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিআমাতি, আজকে দিন পরিপূর্ণ করে দিয়েছি রসুল কিছুই রেখে দেন, হযরত আবু যর কাফারী রাদিয়াল্লাহু তাআলা সালমান ফার্সি কে একজন ইহুদি জিজ্ঞাসা করলে যে তোমার নবী তো সবই বলে, হ্যাঁ এমনকি টয়লেটের কথা বলে দেয়, ডেরা ব্যবহার করতে হবে তিনটা, ক্যাবলা দিকে ফিরে সাইকেল ব্যবস্থা করা যাবে না, ডাইনার ব্যবহার করা যাবে না, রসুল আমাদের সব শিখে দিচ্ছে আর তুমি বলো এই কমান মিলাদের কথা বলে যেতে পারে না, সময় পাই না কোনো সাহাবী কানে কানে বলে, তাহলে বুঝে নিচ্ছে বেদাতের ভয়ঙ্কর পরিণাম হলো তারা স্বয়ং রসুলের উপর তোমার দিয়ে দেয় যে রসুল দিয়ে কিছু রেখে, চার নম্বর হলো এর আমল সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, যারা বেদাত করবে তাদের আমল বাতিল হয়ে যাবে, আর পাঁচ নম্বর হলো কেমন পর্যন্ত যে বেদাত করবে একজন লোক বেদাত করে মরে গেবে কিন্তু ওই বেদাত কেমন পর্যন্ত চলবে ওই বদামত আমল নামে এগুলো দলিল আছে দলিল সঙ্গে শুনবে। সবচেয়ে বড় কথা হলো বেদাত যিনি করবে রসুল্লাহ বলেছেন সে লানত প্রাপ্ত, তার উপর আল্লাহ লানত, ফেরেশতা লানত, রসুলের লানত, কুল মাখলুকাত কুল বড়ি আদমের লানত, হুজুর আপনি বানাই বলেন না কিনা, রসুল বলছেন মান আহাদাসা ফিয়া আও আওয়া মুসলিম ফালাইহি রাহমাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন, যারা নতুন বেদাত করে তাদের উপর আল্লাহ লানত, ফেরেশতা লানত, সমগ্র বিশ্বের মানুষের লানত, এরপরে বেদাত করতে চায় আর আল্লাহ থেকে সম্পূর্ণ দূরে সরে যাবে, রসুল বলেন ইয়ামরুকু মিনা দীন কামা ইয়ামরুকু সাহু মিনা গামিয়া, তীর যেমন গুলি যেমন দূরে সরে যায় এরা দীন থেকে সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে পড়ে, এদেরকে হেদায়ত করা যায় না, এদের হেদায়ত নসিব হয়, আর সবচেয়ে বড় কথা যে সমাজে বেদাত জিন্দা হবে সেই সময় সুন্নত মরে যাবে, হিয়াউল ইমাদাতু সুন্নাহ সুন্নাত মরে যাবে, নাইয়াতু সুন্নাহ, আর সবচেয়ে বড় কথা যারা বেদাত করে তাদের সাক্ষী গ্রহণযোগ্য না, তাদের ওয়াজ গ্রহণযোগ্য না, তাদের কোনো কথা গ্রহণযোগ্য না, আর সবচেয়ে বড় কথা হলো হযরত ইবনে মাসউদ বলেছেন লাউ তারাকতুম সুন্নাহ সুন্নাত নবীকুম লাদালতু ফাহলাকত, তোমরা যদি রসুলের সুন্নাত ছেড়ে দাও তাহলে তোমরা বেদাতের মধ্যে পড়ে যাবে আর গোমরাহ হয়ে যাবে আর হালাক হয়ে যাবে। বন্ধুরা আমার এখন আপনাদেরকে আমার শেষ কথা, আমরা যে হুজুর বেদাতটা কেন সমাজে আসে, এক নম্বর কথা হলো বেদাত আসার কারণ হচ্ছে বেদাতের উৎস হলো হাদিসের জ্ঞান নাই, কোনটা সুন্নত কোনটা বেদাত এটাই বুঝে না, এজন্য হাদিসের জ্ঞান অর্জন করলে দাদা আব্দুল করে যাবে। দুই নম্বর হলো অযোগ্য লোকদের হাতে নেতৃত্ব দিয়ে দিচ্ছে, ইনাম সাহেব মানে যে খুদ্া করতে পারে না, কারণ কি জানেন, কারণ ভালো ইনাম ডক্টর সাহেবকে ইনাম মানে তৈরিয়ার হই গুসকুর সুটকুর আর জুয়াবাজের কথা শুনবে না, তিনি সঠিক স্থানে দাওয়াত দিবে, তার জুয়াগিরি তার গুসকুরি চলে যাবে। ইনাম সাহেব যখন গুসর বাস করা শুরু করছে পুলিশ লাইন মসজিদে, হুজুর একটু বেশি হয়ে যাচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না পুলিশ অফিস তো। তাহলে ইমাম মানা করে এমন অধিক লোকের নেতৃত্ব দেয় যে খোদ্া করতে কষ্ট হয়, হয়তো খোদ্া করো না আমার ঘর এমন কামাকামি শুরু হয়ে যাবে, কারণ এটা জানে যে আল্লাহ বলছে আল্লাহ রাসূল নেতৃত্ব করেন না তরু সান জুহা জুহালান ফাসকু বিগাইর ইলমিন ফাদল্লু ওয়া আদল্লু হাযা মিন আসাতিস সাআ, যে মানুষ নেতা নির্বাচন করছে সর্বক্ষেত্রে অযোগ্য অপদার্থ অজ্ঞানী এবং দায়িত্ব, মুসলিম ইমাম থেকে শুরু করে রাষ্ট্রীয় ইমাম পর্যন্ত সব দায়ী। নাউজুবিল্লাহ আমি যারা গানের কথা বলছি না, বাংলাদেশ সব মুসলিম ইমাম দায়ী তা না, আলহামদুলিল্লাহ ইল্লা মাশা আল্লাহ যারা আছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এগুলো নির্বাচন করে দাহিদের রসুল মানে এরা বেগাই এলেন ফতুয়া দেয় নিজেরা কোন মানুষও কোন দেন। আমার একবার এক ওই এখন বর্তমানে আদমি পূজা করছে না অধিকাংশ নাকি মানে যারা দেশে আন্দোলন জানেন বালা দেশের প্রাইম মিনিস্টার ধর্মমন্ত্রী পর্যন্ত ফতুয়া দেয় তারপরে যায় নাউজুবিল্লাহ। এখন যায় আমাদের একজন সাধারণ আমার মায়ের কক এটা এটা হলো মজুদি না, এটা হলো সেরে গেছে আমার মা বলে এলেন না, আর ধর্মমন্ত্রী মৌলা না এরপরে এটা বলে যায় তাহলে আপনি বুঝছেন দান্ন আদাম নিজে গুমরা হয়েছে কোনো জাতিকে গুমরা করছে, তার আমরা বানাইছি যে এখন হুজুর আমার কথা এখানে আসতেছে রসুল বলছেন এই জাতীয় অবস্থা দেখলে কি আমাদের জন্য অবস্থা কথা বেশি দেরি নাই বুঝুর আমার এমনি ডর লাগে গত আরাম গেলি শুক্রবার, যদি শুক্রবার কে আমাদের কোথায় আসতে কালকে আসলে টাইম উঠে দিতে পারে ঘটনা এমন কাছে রসুন ধরুন না এই কথা কেমন করবেন না, আমি এটা আমি এটা দূর দেওয়ার জন্য কথাটা বলছি কেমন আরো কিছু বড় বড় আলামত রয়ে গেছে, তখন রসুল বলছে এই অবস্থা যখন শুরু হয়ে যায় তখন কথা যে কেমন আলামত চালু হয়ে আচ্ছা হুজুর বন্ধ অনুকরণ যেটা সমাজে চলছে এটা কারণে দাঁত আছে আমার হুজুর হয়েছে আমার বুঝুর হয়েছে অনেকে দেখবে আমার সামলা বছর বার বছর দিনই মেহনত করে মোশাক্কাত করে একেবারে বছর বার বছর জীবন ছিল লাগাই আয়কর কমরূপের মুখ থেকে শুনছি আমি আমরূপের মুখ থেকে কয়েকজনে তোমার মুখে দাম করে কথা বলো কার আল্লাহ কার রসুল্লাহ মুরুপের মুখ থেকে কি আবার আমরা মুরুপের কথা শুনতে বসি নাই আমরা বসাই দিবেন তাদেরকে বলেন যে কার আল্লাহ আল্লাহর কথা শোনার জন্য রসুলের কথা শোনার জন্য বসছে মুরুপের মুখ থেকে আবার কি এই জাতীয় বলে অন্য অনুকরণ চলবে না, হ্যাঁ মুরুব্বী যদি পুরানো হাদিসের রেফারেন্সে বলে তাহলে সেটা বলে আলহামদুলিল্লাহ আমার আপত্তি নেই। এখানে আমি শেষ করব, তো আমরা একটা জিনিস নজর আছে বন্ধুরা আমার আলহামদুলিল্লাহ যে আলোচনা আমরা করেছি আমরা আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করো আলহামদুলিল্লাহ বলে দেখো ভাই।